السلام علیکم ورحمۃ اللہ.
السلام علیکم ورحمۃ اللہ.
اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمدا عبدہ ورسولہ اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعین اہدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین.
اپنی بات شروع کرنے سے پہلے جرمنی کی لجنہ کو صدر صاحبہ اگر ممکن ہو تو اپنی حاضری کی رپورٹ بھی بھجوا دیں. یہاں کی حاضری 5000 تھی, 5000 سم تھنگ.
جانیے دن حضور جگش کرچن اکھان کا رپوستی کی 5000 چھلو.
حضرت
مسیح علیہ السلام এই পৃথিবীতে যে উদ্দেশ্যে আবির্ভূত হয়েছেন বা আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন তা ছিল সেই উদ্দেশ্য যা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে একটি আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি করার মানসে আবির্ভূত হয়েছিলেন. আল্লাহ তাআলা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, তুমি বিশ্ববাসীকে বলে দাও আমি গোটা বিশ্বকে এক খোদার প্রতি আহ্বান করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছি, এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রেরিত হয়েছি, বিশ্ববাসীকে একে অপরের অধিকার প্রদানের প্রতি বা একে অপরের অধিকার প্রদানের যে রীতি নীতি তা শেখানোর জন্য আবির্ভূত হয়েছি. অতএব এই ছিল সেই উদ্দেশ্য এবং বাণী যা প্রচার করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিন গণ চেষ্টা করেছেন. সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম একদিকে এই উদ্দেশ্য পূরণের জন্য নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করেছেন, অপরদিকে সমাজে এই বাণী প্রচারের জন্য এবং এই পয়গাম বা এই শিক্ষার উপর প্রতিষ্ঠিত থাকার জন্য কোরবানি দিয়েছেন. কোরবানি দেওয়ার ক্ষেত্রে পুরুষরাও অংশ নিয়েছেন, মহিলারাও অংশ নিয়েছেন, শিশুরা অংশ নিয়েছেন, যুবকরাও এতে অংশ নিয়েছেন. ইসলামের ইতিহাসে তাদের অবাক করার মতো বা বিস্ময়কর ঘটনাবলী আমরা অধ্যয়ন করি. অতএব আবশ্যক ছিল যখন হযরত মসীহে মাউদ আলাইহি সালাতু ওয়াসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবেন তখন তার মান্যকারীদেরকেও অর্থাৎ আহমদীদেরকেও বিভিন্ন কোরবানি দেয়ার প্রয়োজন ছিল. আর আল্লাহ তাআলার অপার অনুগ্রহে জামাতে আহমদিয়ার প্রত্যেক শ্রেণীর মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের কোরবানি উপস্থাপন করেছেন আর ভবিষ্যতেও দিতে হবে. ধর্মীয় জামাতের উন্নতি কোরবানি দেওয়া ছাড়া সম্ভব নয়। এই পৃথিবীতে যারা বসবাস করে তারা যারা ধর্মীয় জামাত তারা এই পৃথিবী আরাম আয়েশের বা ভোগ বিলাসের মত থেকে সফলতা লাভ করতে পারে না। প্রত্যেক আহমদীকে স্মরণ রাখতে হবে, যদি তাদেরকে জামাতের উন্নতির অংশে পরিণত হতে হয় তাহলে তাদেরকে প্রবৃত্তির কোরবানি দিতে হবে, প্রাণের কোরবানি দিতে হবে, সন্তানের কোরবানি দিতে হবে, ধন সম্পদের কোরবানিও দিতে হবে, তাদের আবেগ অনুভূতির কোরবানিও তাদেরকে দিতে হবে আর সময়ের কোরবানিও তাদেরকে করতে হবে, তবেই আমরা সফল হতে পারব। যতক্ষণ পর্যন্ত পুরুষদের পাশাপাশি নারীরা এই কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত না হবে, যতক্ষণ পর্যন্ত জামাতের প্রতিটি সদস্য, শিশু, বৃদ্ধ, নারী পুরুষ সবাই প্রস্তুত না হবে জামাতের উন্নতিতে, ততক্ষণ পর্যন্ত গতি সঞ্চার হবে না। এই জন্যই হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুরুষদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, তখন নারীদের কাছ থেকেও তিনি অঙ্গীকার নিয়েছেন, যা এখনই আপনারা পাঠ করেছেন, পুনরাবৃত্তি করেছেন, যে আমরা আমাদের প্রাণ, ধন সম্পদ, সময় এবং সন্তান সন্ততিকে ত্যাগ করার জন্য, কোরবানি করার জন্য সর্বদা প্রস্তুত থাকব। আহমদিয়া খেলাফতকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য সর্বদা আমরা প্রস্তুত থাকব। আহমদিয়া জামাতের ইতিহাস সাক্ষ্য যে জামাতের সূচনা থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আহমদি নারীরা এই অঙ্গীকারকে যখনই সুযোগ পেয়েছেন তখনই তারা পূর্ণ করে দেখিয়েছেন, আর ইনশাআল্লাহ তাআলা তারা পূর্ণ করতে থাকবেন। এখন আমি আহমদিয়া জামাতের খাতিরে বিভিন্ন ত্যাগ তিতিক্ষা যে নারীরা করেছেন তার কিছু দৃষ্টান্ত তুলে ধরব, যে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন এবং তারা দৃঢ়তার সাথে তা করতে থেকেছেন। সর্বপ্রথম যার উল্লেখ আমি করব তা জামাতের সাথে ধৈর্য এবং জামাতের সাথে যুক্ত থাকার এক সুমহান দৃষ্টান্ত, যা হযরত সৈয়দ আব্দুল লতিফ সাহেব শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তার শাহাদাতের পর যার সম্মুখীন তিনি হয়েছিলেন। শাহাদাতের ঘটনার পর আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে তার স্ত্রী এবং সন্তানদের উপর অনেক জুলুম নির্যাতন চালানো হয়, যা শুনে মানুষের শরীর কেঁপে উঠে, কিন্তু তিনি ঈর্ষণীয় ধৈর্য এবং সহ্য প্রদর্শন করেছেন। তার স্ত্রী সব সময় একথাই বলতে থেকেছেন, যদি আহমদিয়াতের খাতিরে আমি এবং আমার ছোট ছোট সন্তানদেরকে হত্যা করা হয়, তাহলে আমরা এতে খোদা তালার প্রতি কৃতজ্ঞ থাকব এবং কখনোই আমরা আমাদের বিশ্বাস পরিবর্তন করব না। এই ছিল সেই মহান শহীদের সুমহান সহধর্মিনীর প্রতিক্রিয়া। অতঃপর অনুরূপভাবে এই কোরবানির যে ইতিহাস তা এগোতে থেকেছে। ১৯৭৮ সনে মৃত্যুবরণকারী কতক নারীর ইতিহাস লাজনা আমাল্লার ইতিহাসে সংরক্ষিত আছে। মোহতরমা রশিদা বেগম সাহেবা, কারি আশেক হোসেন সাহেবের সহধর্মিনী, ১৯৭৬ সনে আহমদিয়াত গ্রহণ করেন। পাকিস্তানের একটি শহর সাংলাইলের বাসিন্দা ছিলেন। আহমদিয়াতের পথে সব ধরনের দুঃখ, কষ্ট এবং কোরবানি তিনি দিতে প্রস্তুত থেকেছেন। তিনি অত্যন্ত হৃদয় বিদারকভাবে তার মৃত্যু হয়েছে। তার পালিত পুত্র তাকে আহমদি হবার কারণে ছুরি দিয়ে আক্রমণ করে এবং ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এরপর কোরবানিকারী নারী মোবারকা বেগম সাহেবা, মোহাম্মদ সেলিম বাদশাহের স্ত্রী ছিলেন। তিনি দোসরা মে দাওয়াতে ইলাল্লাহর কাজে ডোগরার একটি গ্রামে যান। একজন নমবাইন বা নবাগত আবেদ সাহেবের ঘরে তিনি বসেছিলেন। তখন একজন বিরুদ্ধবাদী ছুরি দিয়ে তার উপরে আঘাত হানে এবং তাকে আহত করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তালার নিয়তি চূড়ান্ত হয় এবং প্রাণ রক্ষা হয়নি, আল্লাহ তালার পথে তিনি প্রাণ বিসর্জন দেন। তবলিগের ময়দানে আহমদি নারীর কোরবানির বা প্রাণ উপহার দেওয়ার একটি ঘটনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কাদিয়ানে হিন্দু এবং শিখরা আক্রমণ করে, শহরের বাইরে একটি মহল্লায় এক স্থানে নারীদেরকে সমবেত করা হয়েছিল এবং তাদের নেতাও মনোনীত করা হয়েছিল একজন মহিলাকে। একজন নারীর, সাহসী নারীর কাহিনী শুনুন, যিনি ভেরার বাসিন্দা ছিলেন। সে নারী পুরুষদের চেয়ে বেশি সাহস প্রদর্শন করেছেন এই নারীদের সম্পর্কে সংবাদ এসেছিল যখন শিখ এবং হিন্দুরা তরবারি এবং বন্দুক নিয়ে তাদের উপর আক্রমণ করে, তখন এই নারীরা তাদেরকে ভাগিয়ে দিত। এবং সবার আগে সেই মহিলা ছিলেন যিনি ভেরার বাসিন্দা ছিলেন, যাকে এই মহিলাদের নেতা মনোনীত করা হয়েছিল বা নেত্রী মনোনীত করা হয়েছিল। পরবর্তীতে আজকাল যে জুডো কারাত শেখানো হয় তা পরবর্তীতে লাজনাদের শেখানো হতো, লাজনা এবং নাসরাদের উচিত নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা যেন তারা শিখে এদিক ওদিকে ঘুরে বেড়ানোর পরিবর্তে। এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শিশুকালের যে পবিত্র তরবিয়ত করেছিলেন মা, যে কথা সন্তানের মাথায় তিনি ঢুকিয়ে দিয়েছিলেন তার বহিঃপ্রকাশ ঘটেছে ঘটনায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কয়েকদিন পূর্বে শেখুফরা একজন অফিসার যিনি বিসিজির কোর্স করেছিলেন আমাকে চিঠি লিখেছেন যে আমি ধর্মের জন্য আমার জীবন উৎসর্গ করছি বা করতে চাই। আমি বললাম, খুবই ভালো, যে কিভাবে জামাত আপনার থেকে সেবা নিতে পারে, কিন্তু আপনি বলুন যে আপনি কোন পরিবারের সাথে সম্পর্ক রাখেন। তিনি বলেন, সুফি আব্দুল খালেক সাহেব জলন্ধর অধিবাসী, তার নাম শুনেছেন, জলন্ধরের প্রখ্যাত পীর ছিলেন, তার মেয়ে কাদিয়ান আসতেন। তিনি বলেন, সেই যে মেয়ে ছিল তিনি আমার মা ছিলেন। তিনি বলেন, এই ছেলে লিখেছেন যে আমার নানা আহমদিয়া জামাতের চরম বিরোধী ছিলেন, কিন্তু আমার মা শেষ বয়সে আহমদিয়া জামাত গ্রহণ করেন এবং মৃত্যুর পর বেহেশতি মকবরা কাদিয়ানে তাকে দাফন করা হয়। তিনি লিখেন যে আমার জীবন উৎসর্গ করার বাসনা এই জন্য জেগেছে যে যখন আমি জন্ম নেই তখন থেকে আমার মা আমার কানে এ কথা বলতে আরম্ভ করেছিলেন যে আমি তোমার জীবন ধর্ম সেবার জন্য উৎসর্গ করে দিয়েছি। আমি 4-5 বছরের ছিলাম তখন আমার মা মারা যান, কিন্তু তার সেই কথা আমার হৃদয়ে এমনভাবে গেড়ে বসে এখন যখন আমি বড় হয়েছি আমি উচ্চ শিক্ষা গ্রহণ করেছি এবং বিসিজির ডিপ্লোমাও আমি গ্রহণ করেছি, আমার হৃদয়ে সর্বদা এই বাসনা রয়েছে যে আমার মা তো এই আকাঙ্ক্ষা পোষণ করতেন আমি যেন ধর্মের জন্য আমি আমার জীবন উৎসর্গ করি, কিন্তু আমি এই পার্থিবতার কাজে লিপ্ত হয়ে গেছি। তিনি বর্ণনা করেন, আমি একথা আমি আমার বাবার কাছে উল্লেখ করি, তিনিও বলেন, যখন তোমার মায়ের এই আকাঙ্ক্ষা ছিল যে তুমি ধর্মের জন্য তোমার নিজের জীবন উৎসর্গ করবে তখন তোমার জীবন উৎসর্গ করা উচিত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে দেখো, মা মারা গেছেন, তার ছেলে অন্য একটি পরিবেশে চলে গেছে, পার্থিবতায় নিমগ্ন হয়ে গেছে, উচ্চশিক্ষা সে গ্রহণ করেছে, বিসিজির ডিপ্লোমা সে গ্রহণ করেছে, কিন্তু এখন সে ভালো একটি চাকরি করছে, কিন্তু তারপরও তার হৃদয়ে এই বাসনা জেগে রয়েছে যে আমার মা বলতেন যে আমি তোমাকে ধর্মে ও সেবার জন্য ওয়াকফ করেছি আর আমি এই পার্থিবতা উপার্জনের পিছনে লেগে আছি। এই ছিল সেই শিশুকালের উত্তম তরবিয়ত এবং ভালো কথার প্রভাব যা মা তার সন্তানের হৃদয়ে সৃষ্টি করেছিলেন, যে 4-5 বছর বয়সের ছেলে সে তার মায়ের এই কথা নিজের হৃদয়ে ধারণ করেছেন এবং বড় হয়ে এত যোগ্য হয়েছে যে ধর্মের জন্য নিজের জীবন সে উৎসর্গ করেছে। অতএব এ হল আহমদি মাদের কাজ যা আজ তাদের করা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলার অপার কৃপায় এখনো অনেক আহমদি মা আছেন যারা নিজের সন্তানদেরকে ওয়াকফে নওতে উৎসর্গ করছেন, কিন্তু ওয়াকফে নওতে দেওয়ার পর অন্তর্ভুক্ত করার পর যেভাবে একান্ত মনোযোগের সাথে তাদের তরবিয়ত করা প্রয়োজন তা সঠিকভাবে করা হচ্ছে না, এবং এ কারণেই অনেক ছেলে এমনও দেখা যায় যারা বড় হবার পর এখন লিখতে আরম্ভ করছে যে তারা ওয়াকফে জিন্দগি বা ওয়াকফ থাকতে চায় না। যদি সত্যিকার অর্থে এবং সঠিকভাবে মা সন্তানদের হৃদয় এটি সৃষ্টি করতে পারেন যে ওয়াকফের গুরুত্ব কি, আমরা তোমাকে ওয়াকফ করেছি তোমাকে ধর্মসেবা করতে হবে, তাহলে এমন দৃষ্টান্ত আমাদের দেখতে হতো না কখনোই। অনুরূপভাবে অনেক মা এমনও আছেন, আমি বলবো যে কতক এমন মাও আছেন যারা ঘরে বসেন না, সন্তানদের তরবিয়তের প্রতি দৃষ্টি দেন না, বরং পার্থিবতার পিছনে তারা লেগে আছে, পার্থিব কাজকর্মে তারা লিপ্ত রয়েছে, এবং এক বিষয়টি সেই দিকেই যায় যে তোমরা যেভাবে আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। অতএব আমাদের নারীদের চেষ্টা করা উচিত, অনেক মহিলা যুবক সন্তান এবং ছোট ছোট বাচ্চাকে ঘরে ছেড়ে যায় এবং শখের বসে তারা চাকরি করে। এবছর আমি আমেরিকা এবং কানাডার জলসায় নারীদেরকে উপদেশ দিয়েছিলাম, বিশেষভাবে আমেরিকাতে, যতটুকু আমার মনে পড়ে, যে অকারণে, অপ্রয়োজনে, কেবলমাত্র শখের বসে আপনারা চাকরি করবেন না। এখানে একটি নতুন টার্ম বানানো হয়েছে, অনেক যুবতী নারীরা ঘর থেকে বাইরে যাবার স্বাধীনতা বা সুযোগ খোঁজার জন্য, যে আমাদেরকে সময় ব্যয় করতে হবে, এই জন্য আমাদেরকে আমাদের সময় আমাদের ইচ্ছে মতো সময় ব্যয় করতে হবে, অথচ তাদেরকে নিজেদের ঘরে সময় দেওয়া উচিত। হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে সম্প্রতি কলেজের এক ছাত্র আমাদের ঘরে আসে এবং সে আমাকে একটি চিরকুট পাঠায় যে আমি ধর্ম সেবার জন্য নিজের জীবন উৎসর্গ করতে চাই। আমি তাকে বললাম, হযরত মুসলিম মওউদ বলেন যে আমি তাকে বললাম যে এখন আমাদের কাছে মেয়ে ছিল, যে মেয়েদের জীবন উৎসর্গ করার কোন ব্যবস্থা নেই, কেবল ওয়াকেফে জিন্দগির, কেননা ওয়াকেফে জিন্দগিকে তবলিগের জন্য ঘরের বাইরে থাকতে হয়, বরং অনেক সময় তাকে দেশের বাইরেও যেতে হয়, আর মেয়েরা একা একা বাইরে যেতে পারে না। হ্যাঁ, তুমি যদি জীবন উৎসর্গ করতে চাও তাহলে কোন জীবন উৎসর্গকারী যুবকের সাথে বিয়ে করো, জীবন উৎসর্গকারীকে বিয়ে করো, নীরব হয়ে সে চলে যায়। আমার স্ত্রী যখন এই কথা জানতে পারেন, আমার স্ত্রী, আমার ছোট স্ত্রীর যখন সহপাঠী জানতে পান, তখন তিনি বলেন আমি এর পূর্বেই ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করব, কিন্তু আমি বলিনি, কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন যে বিদেশে এক যুবকের সাথে তার বিয়ে হয়। দেখো, যদি মানুষ নেক নিয়ত করে তাহলে কত ভালো বা উত্তম ফল সে লাভ করে। অতএব আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে বা মেয়েদেরকে এই চেষ্টাই করা উচিত, তারা যেন ধর্মকে প্রাধান্য দেয়, ধার্মিক হয়, আর ছেলেদেরকেও এই চেষ্টাই করা উচিত, তারা যেন ধার্মিক মেয়ে সন্ধান করে। বিশেষভাবে অনেক সময় আমি দেখেছি যে ওয়াকেফে জিন্দগি ছেলেদের বিয়ের প্রস্তাব আসলে তারা মানতে চায় না, অথচ ওয়াকেফে জিন্দগি ছেলেদের সাথে মেয়েদের যদি বিয়ের প্রস্তাব আসে তাহলে তাদের মেনে নেওয়া উচিত। যদি আল্লাহ তাআলা চান তাহলে দোয়ার মাধ্যমে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত, চিন্তা ভাবনা ছাড়াই উত্তর দেওয়া উচিত নয়, ফিরিয়ে দেওয়া উচিত নয়। হযরত মুসলিম রাদিয়াল্লাহু বলেন আরেকটি মেয়ে আমার কাছে কাঁতে কাঁতে আসে এবং তাকে বলেন আমি কোন ওয়াকেফে জিন্দগি যুবককে বিয়ে করতে চাই, কিন্তু আমার পিতা এক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন এবং তিনি আমার বিয়ে ওয়াকেফে জিন্দগির সাথে দিতে চান না। আমি শুনে আশ্চর্য হই যে তার মাঝে, অর্থাৎ এই মেয়ের মাঝে কতটা আন্তরিকতা রয়েছেন। মৌলভী আবুল আতাল সাহেবকে আমি বলি, আমাদের ইমাম আতাউল মুজিব রাশেদ সাহেব আছেন, তার পিতা ছিলেন, তাকে আমি বললাম যে তার পিতাকে বুঝান, এই মেয়ের পিতাকে বুঝান। কয়েকদিন পর সে আবার আসে এবং বলে আমার পিতা একজন ওয়াকেফে জিন্দগির সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়ে গেছেন, যখন তাকে বুঝানো হয়েছে তখন, তারপর তার বিয়ে হয়। বিয়ের পর তিনি আবার একদিন কাঁদতে কাঁদতে আসে এবং বলে যে আমার বাবা বলে যদি তুমি তোমার স্বামীর সাথে দেশের বাইরে যাও তাহলে আমি কোনোদিন তোমার চেহারাই আর দেখব না। ওয়াকেফে জিন্দগি বিয়ে করেছ, তার বাবা বিধি নিষেধ আরোপ করছে, জামাত আরোপ করেনি। হযরত মুসলিম মওউদ বলেন যে আমি অসুস্থ, তার শেষ বয়সের কথা, তোমার এই কথা শুনে আমার মন ধরফর করছে, বা আমার তোমার পিতাকে কোনো না কোনো ভাবে রাজি করো। পরবর্তীতে
উনি বুঝিয়ে একটা সমঝোতা করিয়েছেন যে দেখো, ওয়াক জীবন উৎসর্গ করা একটি জেহাদে ঝাঁপিয়ে পড়ার নাম, আর ওয়াকফে জিন্দগি যুবকদের বিদেশে যেতে হয়, মেয়েরা একা বাহিরে যেতে পারে না, তাই এই ধরনের কোরবানির সরাসরি তাদের জন্য নির্দেশ নেই। কিন্তু মেয়েদের ভিতর যখন ধর্মের ধর্মসেবার প্রেরণা সৃষ্টি হয়, আল্লাহ তাদের জন্য এমন ব্যবস্থা করেন যার ফলে তাদের বাসনা পূর্ণ হয়। হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ এক মহিলার কুরবানির কথা বলতে গিয়ে বলেন যে শামিম আখতার সাহেবা মকবুল আহমদ শহীদ সাহেবের স্ত্রী, তিনি বলেন যে আমার স্বামী মকবুল আহমদ সাহেব 1967-তে আহমদীয়ত গ্রহণ করেছেন। আহমদীয়ত গ্রহণের পর মৌলভীরা তাকে অনেক কষ্ট দিত এবং ধমকি হুমকি দিত, রাতে ঘরে পাথর মারত, দরজায় নক করত, কড়া নাড়ত। তার লাকড়ির করা ছিল, স মেশিন ছিল, একদিন নেকাবধারী এক ব্যক্তি লাকড়ি ক্রয় করতে আসে আর ক্রয়ের বাসনে খঞ্জর বের করে পালাক্রমে তার উপর আক্রমণ করে এবং তিনি শহীদ হয়ে যান। তার স্বামীর শাহাদাতের পর তার শ্বশুরবাড়ির মানুষ বলে যে আহমদীয় ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে আশ্রয় দেব। শত্রুরা ধমকি হুমকি দিত যে আহমদীয় ছেড়ে দাও আর আমাদের সাথে যোগ দাও, আমরা তোমাদেরকে বুকে টেনে নেব তোমাকে। কিন্তু তিনি এইসব কথাকে, এই ভদ্রমহিলা এসব কথাকে প্রত্যাখ্যান করেন, কোন মূল্যে আহমদীয় ছেড়ে দেয়া পছন্দ করেননি। যে আহমদীয়তের জন্য তার স্বামী শাহাদত বরণ করেছেন তার সাথেই তিনি চিমটে ছিলেন, তার সাথেই সংশ্লিষ্ট ছিলেন। আরেকজন মহিলার কথা বলতে গিয়ে খলিফাতুল মসীহ আমি বলেন যে সুরাইয়া সাহেবা বলেন যে গুজরাওয়ালার আলিপুরে তিনি থাকতেন। 1974-এর ফেসাদের সময় সেখানে যখন মিছিল আসে এক ব্যক্তি আর এক রাতে 500 ব্যক্তি আমাদের ঘরে আসে, আমার চাচি তাদেরকে বলেন যে কি চাও। তারা উত্তরে বলল যে তোমার ঘরের লোকদেরকে এবং তোমাদেরকে জ্বালিয়ে ছাই করতে এসেছি। তখন আমার চাচি বলেন যে আমাদের ঘরকে জ্বালিয়ে দাও কিন্তু আমাদেরকে এখান থেকে বের হতে দাও। ততক্ষণে আমার বোনের স্বামী এনায়েত মোহাম্মদ সাহেব আসেন। তারা আমার বোনের স্বামী এবং আমার পিতা গোলাম কাদের সাহেবকে ধরে আমার সামনেই বাইরে টেনে নিয়ে যায়। একা মহিলা ছিলেন, কিছু করা সম্ভব ছিল না। আমার চোখের সামনেই এই আলেমেরা তাদের উভয়কে গুলি করে শহীদ করে আল্লাহ তাআলা তাদের আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন। তিনি বলেন 2 মাস পর আমার মাও মারা যান। অনেক কষ্টদায়ক পরিস্থিতি ছিল তখন, কিন্তু আল্লাহ তাআলা প্রতিটি ক্ষেত্রে সত্যের উপর অবিচল রেখেছেন এবং আহমদীয়তের খাতিরে এত কঠোর পরিস্থিতি সত্ত্বেও ইমানে আঁচ আসতে দেননি, তারা ইমানকে নষ্ট হতে দেননি। আরেকটি স্মৃতিচারণ হচ্ছে কোরবানির এক শহীদের হানিফ মাহমুদ সাহেবের লেখা প্রবন্ধ থেকে হুজুর পড়ছেন। এক শহীদ যুবকের মাকে সমবেদনা জানানোর জন্য 2010 সনে কেউ যায়, 28 মেতে মেয়ের ঘটনার পর। শহীদ যুবকের মায়ের কাছে যখন সমবেদনা জানানোর জন্য যায়, তারা যখন সমবেদনা জানাচ্ছিল, মানুষ যখন সমবেদনা জানাচ্ছিল, মা তাদেরকে বাধা দেন, ছেলের মা, যে সমবেদনার প্রয়োজন নেই, আমি শহীদের মা হিসাবে স্বীকৃতি পেয়েছি, শহীদের মা শহীদের বিধবা স্ত্রী ভাই বোন হওয়ার সম্মান। ইনি বলেন যে প্রায় সব ঘর থেকেই শোনা যায় বড় ধৈর্যের এবং বীরত্বের সাথে মহিলারা এই দুঃখকে সহ্য করেছেন, 28 মে-র ঘটনাকে, যে ঘটনায় লাহোরে অনেকে শাহাদত বরণ করেছিলেন। আরেকটি প্রবন্ধে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, আলফজলে সেটি উল্লেখিত ছিল, আহমদি নারী এবং তারিকে জদিদ। এই প্রবন্ধে লেখা হয়েছে, মোগলপুর আটোর মোহাম্মদ সাহেবের স্ত্রী তার ছেলে লতিফ আমৃতসরীকে তিনি চিঠি লিখেছেন যে আজকে কাদিয়ানে থাকা অনেক বড় সংগ্রামের নাম, তুমি বড় বীরত্বের সাথে অবিচলতার সাথে সেখানে কেন্দ্র হেফাজতের জন্য ডিউটি করো, যদি এই পথে প্রাণস করতে হয় দ্বিধা করবে না, স্মরণ রেখো যে আমরা তখনই আনন্দিত হব তোমার কাজে যদি মুসলিমদের পবিত্র গ্রাম কাদিয়ানের হেফাজত এবং নিরাপত্তার জন্য ত্যাগের সেই উন্নত দৃষ্টান্ত স্থাপন করা যায়। আহমদি যুবকের সাথে ভয় পেও না, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, আমরা তোমার পিতামাতা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে অবিচলতা দান করুন। এরপর লাহোরের শহীদদের কথা আমি পূর্বে উল্লেখ করেছি বিভিন্ন খুতবায়, আপনাদের সামনে একটি ঘটনা উপস্থাপন করছি। আমি পূর্বেও বলেছি, এক ভদ্রমহিলা লেখেন যে আমার ছোট ছেলে জুমার জন্য গিয়েছিল সেদিন, আল্লাহ তাআলা তাকে নিজ অনুগ্রহে রক্ষা করেছেন। মসজিদে যখন হত্যা এবং নৈরাজ্য চলছিল, আমাদের প্রতিবেশিনী এসব কিছু টিভিতে দেখে আমাদের ঘরে ছুটে আসেন, আমাদের ঘরে আসেন। তিনি ভাবছিলেন যে আমি হাহুতাশ করছি হয়তো এমন ঘটনা টিভিতে দেখে, কেননা ঘর ছিল মসজিদেরই সাথে, সেই দৃশ্য দেখছিলেন আর সংবাদও শোনেন। তিনি বলেন যে আমার কাছে যখন আসেন, আমি তাকে বললাম যে আমাদের বিষয়ে আল্লাহ তাআলার সাথে, আল্লাহর বাচ্চাদের আমাদের কোনো চিন্তা নেই, মসজিদে যারা আছে সবাই আমাদের আপনজন, আমার ছেলে যদি শহীদ হয় আল্লাহর দরবারে নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, আর যদি রক্ষা পায় তাহলে সে গাজী হবে। এই কথা শুনে সেই মহিলারা আশ্চর্য হয়ে যায় এবং নিজেদের ঘরেই ফিরে যায় যে অদ্ভুত মহিলা কেমন কথা বলছে। এরপর এই ঘটনা আমি পূর্বে শুনিয়েছি, এখন যা বলতে যাচ্ছি, লাহোরের শহীদদের স্মৃতিচারণের সময় বলেছিলাম এক আহমদী ছাত্র যে কিছু মাত্র কিছুকাল পূর্বেই এই যুক্তরাজ্যে পড়ালেখার জন্য এসেছিল, আমার সাথে দেখা করতে আসে এবং বলে যে আমি আপনার কাছে মায়ের অবিচলতার একটা ঘটনা শোনাতে চাই। সেই ছেলের গায়ে মসজিদে দুটো বুলেট লাগে, গুলি লাগে, যখন গোলাগুলি হচ্ছিল মসজিদে তার গায়েও দুটি বুলেট আঘাত আসে। সে বলে যে আমি আহত হওয়ার পর মাকে ফোন করে যখন বললাম যে এইভাবে বুলেট লেগেছে, রক্ত ঝরছে দেহ থেকে, মা উত্তরে বলেন যে হে আমার ছেলে, আমি তোমাকে খোদার হাতে সুপোর্ট করেছি, যদি শাহাদতে অবধারিত থাকে, সংবাদ আসছে যে মানুষ শহীদ হচ্ছে, তুমি বীরত্বের সাথে খোদা তালার দরবারে জীবনের নজরানা পেশ করো, কোন ভীরুতা প্রদর্শন করবে না। যাই হোক, এই ছেলেকে আল্লাহ তালা রক্ষা করেছেন, অপারেশন করে বুলেট বের করে দেয়া হয়েছে। তো এই হলো আহমদী মায়েদের ভূমিকা। আহমদী মায়েরা যদি সন্তানদের এভাবে তরবিয়ত করেন, শাহাদতের জন্য যদি মানসিকভাবে প্রস্তুত করেন শহীদ হওয়ার জন্য, শহীদের আত্মীয় স্বজন কে যারা সমবেদনা জানাতে আসে তাদেরকে যদি মায়েরা পাল্টা সাহস যোগান, তাহলে শত্রু যতই অপচেষ্টা করুক এমন জাতি কখনো ধ্বংস হতে পারে না। এমন ঘটনা খোদার অসন্তুষ্টির পরিচায়ক নয়, বরং আল্লাহ তাআলা আসলে পরীক্ষা করেন তার মোমেন বান্দাদের। আল্লাহ তাআলার কাছে অবশ্যই আমাদের এই দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা সকল প্রকারের কঠিন পরীক্ষা থেকে আমাদের রক্ষা করুন, দূরে রাখুন এবং নিজ সাহায্যের এমন দৃশ্য এবং দৃষ্টান্ত দেখান যার ফলে প্রমাণিত হবে যে শত্রু ব্যর্থ। গাম্বিয়ার আমির সাহেব লেখেন যে নর্থ ব্যাংকের গ্রাম এসুয়াত সাউ এর বোন আজাদিদা কেন্তে এক বয়স্ক মহিলা ছিলেন, তিনি অনেক দেরিতে বয়াত করেছেন। গায়রাহমদির স্বামী এবং সন্তান, স্বামী গায়রাহমদি ছিলেন আর সন্তান সন্ততিও ছিল না। জীবনের এই সুখ এবং আনন্দ না থাকা সত্ত্বেও দৃঢ়তার সাথে তিনি আহমদের উপর প্রতিষ্ঠিত ছিলেন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগী ছিলেন, তা সত্ত্বেও খামার এবং বাগান করতেন, রীতিমতো চাঁদা দিতেন। স্বামী এবং পরিবারের অন্য অন্য লোকদের সব কথা ধৈর্যের সাথে সহ্য করতেন, তাদের কঠোরতা সত্ত্বেও তার চেহারায় সবসময় মুচকি হাসি লেগে থাকত। যখনই খামার এবং বাগানের আয় ঘরে আসত, জামাতকে বলতেন যে যাকাত যা দাঁড়ায় প্রথমে নিয়ে যান, এরপর বাকি চাঁদা আমার কাছ থেকে নিন আপনারা। আর্থিক কোরবানি তারাও করে যারা মাত্র নবাগত, যারা নতুন আহমদী হয়েছে। আইভরি কোস্ট জামাতের এক ভদ্র মহিলা আমরি অকারো সাহেবা বলেন যে 2008 সনে যখন আমি দেখলাম যে আমাদের গ্রাম থেকে অনেক বড় সংখ্যায় মানুষ খলিফাদের সাথে সাক্ষাতের জন্য গানা যাচ্ছেন, আমি যখন 2008 সনে গানায় যাই তখনকার কথা, সেই মহিলা বলেন যে আমি ভাবলাম যে আমিও যাব, কিন্তু মনে মনে আমি ভাবছিলাম যে ব্যবসা তো আমার নাই বললেই চলে, আর সফর খরচ কোথেকে আসবে, আর 10 দিন আবার কাজও করতে পারবো না। যাই হোক, আল্লাহর উপর ভরসা করে সংকল্পবদ্ধ হলাম আর গানা পৌঁছলাম। তিনি বলেন গানা গিয়ে খলিফাতুল মসিকে দেখেছি, তার বক্তব্য শুনেছি, যদিও আমার মাতৃভাষা না হওয়ার কারণে মূল বক্তৃতা বুঝতে পারিনি, অনুবাদও হচ্ছিল সেখানে, কিন্তু স্থানীয় ভাষা ভিন্ন ছিল তাই বুঝতে পারেনি, কিন্তু আমার হৃদয়ে ছিল প্রশান্তিতে ভরা যে আমার এই সফর বৃথা যায়নি, বরং আমার জন্য এই সফর বড় কল্যাণময় প্রমাণিত হয়েছে, বরকতময় প্রমাণিত হয়েছে। অনেক এমন মানুষও আছে যারা ভাষা বুঝুক বা না বুঝুক তারা নীরবে কথা শুনে, কিন্তু এখানে অনেক সময় অভিযোগ আসে, লাজনার পক্ষ থেকে আওয়াজও আসে, ভাষাও বোঝে, তা সত্ত্বেও বাচ্চাদের অজুহাতে নিজেরা বেশি কথা বলে, তাই নবাগতদের কাছ থেকে আমাদের শেখা উচিত। যাই হোক, ইনি বলেন যে ঘানা থেকে যেদিন ফিরে এসেছি তার মানে আরো দৃঢ়তার প্রমাণ দেখুন। তিনি বলেন আজ 2012 পর্যন্ত আমার ব্যবসা প্রতিদিন প্রতিনিয়ত উন্নতি করছে, 2008 তুলনায় 7-8 গুণ বেশি ব্যবসা হচ্ছে, আমার হৃদয় প্রশান্ত এবং আমার ইমান দৃঢ়। সেখানে গিয়ে জলসা শুনে খলিফাভক্তের সাথে সাক্ষাতের ফলে আমার কিছু হারাইনি, বরং আমি লাভ করেছি, পেয়েছি, ইহজাগতিক উন্নতিও আমার হয়েছে। আর আমি খলিফাভক্তের পক্ষ থেকে যে নির্দেশই আসে তা মেনে চলার চেষ্টা করি। ফজল রহিম সাহেব সার্কেল ইনচার্জ সোলাপুর মহারাষ্ট্র ইন্ডিয়া, তিনি লিখছেন যে সোলাপুরে জামাত আজ থেকে 17 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। জামাতকে সুশৃঙ্খল করার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি মহিলারাও অনেক কোরবানি করেছে জামাতকে দৃঢ় করার জন্য। মোহাম্মদ ইসমাইল শেখ, যিনি এখন সোলাপুরের প্রেসিডেন্ট, তার স্ত্রী শামিম বেগম সাহেবা সোলাপুরের নিসার আহমদ সাহেবের কন্যা, যিনি পূর্বে নিজ আহমদী ছিলেন কিন্তু মেয়ের বিয়ের পর নিসার আহমদ বিরোধীদের ভয়ে আহমদীয়ত ছেড়ে দেয় এবং জামাতের বিরোধিতা আরম্ভ করে, আর মেয়েকেও সত্য ছাড়তে বাধ্য করে, মেয়ের উপর বাধ্য করার চেষ্টা করে, বিভিন্ন প্রকারের জুলুম করে মেয়েকে, এমনকি মেয়েকে দেয়া অলঙ্কারও ছিনে নেয়। শামিম বেগম সাহেবা এই সমস্ত জুলুম অত্যাচার সত্ত্বেও সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, পিতাকেও বোঝানোর চেষ্টা অব্যাহত রাখেন, কিন্তু তার পিতা ও এবং অন্যান্য আত্মীয় স্বজনের জুলুম এবং অত্যাচার বেড়ে যেতে থাকে, যে কারণে তাকে সম্পত্তি থেকে বঞ্চিত হতে হয়। তিনি তার আত্মীয় স্বজন এবং পিতাকে বলেন যে আহমদীয়তের নিয়ামতের সামনে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, যদি সমস্ত সম্পত্তি আমার নষ্ট হোক কিন্তু আহমদীয় ছাড়তে পারবো না। এরপর স্বামীকে বলেন যে কিছুদিনের জন্য কাদিয়ান চলে যাই। তিনি তার স্বামী এবং দুধের ছেলেকে নিয়ে কাদিয়ান চলে আসেন। যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তাকে হত্যা করার ধমকি দেওয়া হয়, কিন্তু তিনি তার বিরোধী পিতামাতাকে বলেন যে আমি সত্যের উপর প্রতিষ্ঠিত আছি, যদি মুক্তি চাই আপনাদের তাহলে আপনারাও এই পথ এই সত্য গ্রহণ করুন, ইমাম মাহদীর চরণে লুটিয়ে পড়ুন। আর এই কথা কাঁদতে কাঁদতে বলছিলেন, এই কথা বলে ফোন বন্ধ করে দেন। এরপর তিনি বেশ কয়েক মাস কাদিয়ানে অবস্থান করেন আর আল্লাহ তালার ফজলে নিজ এলাকায় আছেন আজকাল এবং খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন নিজ অঞ্চলে। ভারত থেকে ভারতেরই আরেকটি ঘটনা, হাফেজ রেহান আহমদ সাহেব, যিনি পরিবারকে নিয়ে 2000 সনে বয়াত করেন, নিজের মা রাইসা খাতুন সাহেবা সম্পর্কে লেখেন যে এই আধমের আহমদীয়ত গ্রহণের পর আমাদের গ্রাম ছাদবানা সাহারানপুর ইউপিতে ভয়াবহ বিরোধিতা হয়। ঘরের সকল আত্মীয় স্বজন, ঘরের সদস্যরা বা আত্মীয় স্বজন বিরোধিতা আরম্ভ করে, কিন্তু আমার পিতামাতা এবং ভাইদেরকেও আহমদীয়ত গ্রহণের তৌফিক দেন। আমার পিতামাতার আহমদীয়ত গ্রহণের পর গ্রামে আমাদের প্রতিবেশী এবং অন্যান্য আত্মীয় স্বজনরা ভয়াবহ বিরোধিতা এবং গালিগালাজ আরম্ভ করে, কিন্তু আমার মা আল্লাহর কৃপায় বড় বীরত্বের সাথে এই বিরোধিতার মোকাবেলা করেছেন। দারুল উলুম দেওবন্দ থেকে মোল্লারা এসে বেশ কয়েকদিন পর্যন্ত আমাদেরকে বোঝানোর চেষ্টা করে, অবশেষে বিভিন্ন প্রকারের ধমকি দেয়, কিন্তু আমার মায়ের সাহসী হওয়ার কারণে এবং বীরত্বের কারণে মোল্লারা ব্যর্থ হয়ে ফিরে যায়। পুরো গ্রামে একা একটি পরিবার আহমদীয়দের উপর প্রতিষ্ঠিত থাকে। লখনৌর জোনাল আমির সাহেব লেখেন, এক মহিলা তার নাম হল বকরিদা খাতুন, সীতাপুর ইউপির ভদ্র মহিলা, যিনি বিধবা, 1996 সনে ছেলেদেরকে নিয়ে আহমদীয়ত গ্রহণ করেন। এর ফলে পুরো গ্রাম বিরোধিতা আরম্ভ করে। এক ছেলে তখন গায়ের আহমদী মাদ্রাসায় পড়ালেখা করছিল। বিরোধীরা তাকে ধমকি দেয় যে যদি আহমদীয়ত না ছাড়ো তাহলে তোমার ছেলেকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হবে। বেশ কয়েকদিন মৌলবীরা গ্রামে এসে তাকে বিরক্ত করে, কিন্তু এই ভদ্র মহিলা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন। অবশ্যই গায়ের আহমদের তার ছেলেকে স্কুল থেকে বের করে দেয়। তিনি তার ছেলেকে কাদিয়ান মোয়াল্লেমের পড়ালেখার জন্য কাদিয়ান পাঠান মৌলভীরা যখন এই কথা জানতে পারলো, তারা সেই ভদ্র মহিলাকে আরো বেশি ধমকি হুমকি দিতে থাকে, ভয় দেখাতে থাকে যে ছেলেকে কাদিয়ান পাঠিয়েছ, এরা সেখানে বাচ্চার কিডনি বের করে তাকে হত্যা করবে। মৌলভীদের এটি আরেকটি ধোকা এবং প্রতারণা। কিন্তু ভদ্র মহিলা মৌলভীদেরকে উত্তর দেন যে আহমদি আমার সব বাচ্চাদেরকেও যদি হত্যা করে, এই এর জন্য আমি মানসিকভাবে প্রস্তুত রয়েছে, কিন্তু আহমদিয়ত গ্রহণ করে আমি সত্য পেয়েছি, তাই এখন আমি আর কোনোভাবে পিছাতে পারি না। ভয়াবহ বিরোধিতার সত্ত্বেও ভদ্র মহিলা সবসময় সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তার দুই ছেলেকে মোয়াল্লেম বানিয়েছেন কাদিয়ান থেকে, কাদিয়ানে পড়িয়ে, আর আল্লাহ তালার ফজলে আর্থিক কোরবানি তো তিনি অগ্রগামী রয়েছেন। লখনৌ থেকেই আরেকটি রিপোর্ট এসেছে, রইসা খাতুন সাহেবা ইয়াসিন সাহেব মরহুমের স্ত্রী, সীতাপুর সার্কেলের কথা বলছেন হুজুর, সেই অঞ্চল থেকে। নিজ শহরে একা আহমদি, তিন ছেলে এবং এক মেয়ে, পুরো গ্রাম গায়ের আহমদি। স্বামীর মৃত্যুর পর বিরোধীরা, আহমদীয়তের বিরোধীরা বিভিন্নভাবে তাকে ভয় দেখায়, ধমকি দেয় যে আহমদীয়ত ছেড়ে দাও, নতুবা এখানে তোমার জীবন দুর্বিষহ করে তোলা হবে, তোমার যুবক যুবতী মেয়েরা আছে, কে তাদের বিয়ে করবে? কিন্তু সে ভদ্র মহিলা তাদেরকে উত্তরে দিতেন যে আমি আমার মেয়ে আহমদীদের মাঝেই বিয়ে দেব, সারা জীবনও যদি তারা ঘরে কুমারে বসে থাকে আমি পরোয়া করি না। শুধু মা বলেন এই কথা, মেয়েরাও একই কথা বলছিলেন। সবাই বলছেন আহমদীয়ত ছেড়ে কোথাও বাইরে বিয়ে করবো না, তার মেয়েরাও আহমদীয়তের জন্য এত নিবেদিত প্রাণ ছিলেন। তার মেয়েদেরও একই উত্তর ছিল যে বিয়ে করতে হলে আহমদীদের ভিতরেই করব। কোন কাজের জন্য যখন ঘর থেকে বের হন, বিরোধীরা টিটকারি মেরে কথা বলতো যে দেখো কাদিয়ানি মির্জায় যাচ্ছে, কিন্তু মেয়েদের দৃঢ়চিত্ততা, অবিচলতা এবং সৎসাহস দেখে বিরোধীরাও ভয় পেত যে আমাদের কষ্ট দেওয়া সত্ত্বেও এদের উপর কোন প্রভাব পড়ছে না এদের অবিচলতার কারণে। আজ পর্যন্ত বিরোধীরা নোংরা চোখে তাদের ঘরের দিকে নোংরা চোখে তাকানোর সাহসও দেখায়নি। আজ আল্লাহ ফজলে দুই মেয়ের বিয়ে হয়েছে। ইন্দোনেশিয়ার আমির সাহেব লেখেন যে এক মহিলা দাহা নামি বয়াত করেন, আহমদীয়ত গ্রহণ করেন, যে কারণে তার মা এবং অন্যান্য ভাই বোনদের পক্ষ থেকে ভয়াবহ বিরোধিতার সম্মুখীন হতে হয়। তার মা বলেন যে যদি আহমদীয়ত পরিত্যাগ না করো, আমি মারা গেলে আমার কাছে আসবে না, তুমি আমাকে স্পর্শ করবে না, আমার লাশ স্পর্শ করবে না। এত বিরোধিতা হয় তার যে ভদ্র মহিলাকে তার স্বামী সহ তাদের গ্রাম ঘর ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিতে হয়েছে, কিন্তু তবুও সত্য ছাড়েননি তারা, বিশেষ করে ভদ্র মহিলা। তিনি বলেন যে আমি জানি যদি আমি আহমদীয়ত ছেড়ে দেই আর নিজ গ্রামে ফিরে যাই, তাহলে জাগতিক দিক থেকে অনেক লাভবান হব আমি, কিন্তু যেহেতু আমি আহমদীয়তের প্রকৃত সত্য বুঝতে পেরেছি, তাই এখন আহমদীয়ত ছাড়া আমার জন্য অসম্ভব, আমি ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দিয়েছি। সুতরাং এটি অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকার সুমহান দৃষ্টান্ত, যা সহস্র সহস্র মাইল দূরে অবস্থিত এক ভদ্র মহিলা প্রদর্শন করছেন। আমিশাব ইন্দোনেশিয়া আবার লেখেন যে দাসক মালায়াতে মালায়া সাকাসারি জামাতের একটি ঘটনা, এক আহমদি মহিলার স্বামী ও আহমদি তার এক নতুন সদ্যজাত মেয়ের নাম বুঝিনি, নানা নানির কাছে থাকে, যারা আহমদি মেয়ের পিতা অসুস্থ হয়ে যায়, মেয়ের পিতা মেয়েকে বলেন যে আহমদীয় ছেড়ে দাও, আমি অসুস্থ, আমাকে দেখতে আসো। সে ব্যক্তি নিজের স্ত্রীকেও তালাক দেওয়ার ধমকি দেয়। ন্যাশনাল প্রেসিডেন্ট জিজ্ঞেস করেন যে সে মেয়ে কি চায়, আহমদীয় ছেড়ে পিতার কাছে যেতে চায়। মেয়ে ক্রন্দনরত কণ্ঠে প্রেসিডেন্টকে বলেন যে যদিও তার পিতা এখন মারাত্মকভাবে অসুস্থ, আর হৃদয় চায় যে পিতাকে গিয়ে দেখে আসি, কিন্তু আর আমার যাওয়ার প্রয়োজনও আছে, কিন্তু আমি জামাত ছাড়তে পারি না, পিতাকে আমি উৎসর্গ করতে পারি, নিজের আবেগ অনুভূতিকে আমি পদদলিত করতে পারি, কিন্তু আহমদীয়তকে আমি ছাড়তে পারি না, আমার ধর্মকে আমি নষ্ট করতে পারি না। এই হল ইমানের সেই ঘটনা এবং কাহিনী, যা ইতিহাস যা সর্বত্র লিখিত আছে। কেনিয়া থেকে বিশারদ আহমদ সাহেব রব্বি সিলসিলা লেখেন, এলডোরেড অঞ্চলের একটি জামাত ওকটানোর এক বয়স্কা বয়বৃদ্ধ মহিলা তার পরিবার পরিজন সহ আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। বিরোধীরা যখন জানতে পারে তারা ভয়াবহ বিরোধিতা করে আর অনেকেই বয়কট করে। তার সম্প্রতি সৌদি আরবের পক্ষ থেকে দেয়া আর্থিক সাহায্য থেকে ওকোটানো গ্রামে এক বড় মসজিদ নির্মাণ করা হয়েছে। মানুষকে নিজেদের দলে ভেড়ানোর জন্য আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, ডলারের সেখানে বৃষ্টি বর্ষিত হচ্ছে। এরা এই ভদ্রমহিলার ঘরেও যায়, বলে যে আহমদেরা কি দিয়েছে তোমাকে, তারা তো সাহায্য করার পরিবর্তে চাঁদা নেয় তোমার কাছ থেকে, আমাদের দলে যোগ দাও, আমাদের মসজিদে আসো, তুমি সবসময় সাহায্য লাভ করবে, আর্থিক সাহায্য পাবে। তখন সেই দরিদ্র মহিলা উত্তর দেন যে পয়সার লোভে তোমাদের মসজিদে আমি আসতে পারি না, তোমরা নৈরাজ্যবাদী, তোমাদের কাছে ইসলাম নেই, প্রকৃত ইসলাম আহমদীয়তের কাছে রয়েছে, আহমদীয়তই প্রকৃত ইসলাম, আহমদীয়ত আমাদেরকে সেই আলো এবং জ্যোতি দিয়েছে যা তোমাদের কাছে নেই, আমাদের জীবন মৃত্যু এখন আহমদীয়তের উপরেই হবে, এরই সাথে আমরা সংশ্লিষ্ট। সেই মৌলবীদেরকে তিনি উত্তর দেন, যারা এসেছে তাদের উত্তর দেন, তোমরাও আহমদীয়তের কোলে আশ্রয় নাও, সকল প্রকারের শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। এরপর তারা এই কথা বলে সেখান থেকে চলে যায় মোল্লারা, যে এর মাথা খারাপ হয়ে গেছে, একে ছেড়েই দাও। এরপর ভারতের তামিলনাড়ু থেকে বিশারদ সাহেব লেখেন, সেখানকার আমির, তিনি বলেন যে আমাদের একটা নতুন জামাত কাটলোরে সম্প্রতি যে বিরোধিতা হয় জামাতের বিরুদ্ধে, তাহফুজে খতমে নবুয়তের নামে তথাকথিত খতমে নবুয়তের হেফাজতকারীরা সেখানে মিটিং করে, এর নামে তারা সেখানে মিটিং করে, হযরত মসীহ মওউদের বিরুদ্ধে অপলাপ এবং কদাচার করে, এবং এর উত্তরে আহমদীরা আগামী পরের সপ্তাহে জলসা সিরাজে নবী করতে চায়। কিন্তু বিরোধীরা এটিকে বাধাগ্রস্ত করার জন্য সকল চেষ্টা করে, পুলিশ স্টেশনে গিয়ে আমাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের প্ররোচিত করে খেপায়। পুলিশ কর্তৃপক্ষ মোল্লাদের কথায় আমাদের জলসা বন্ধ রাখার সিদ্ধান্ত করে, পুলিশ তাদের দলে যোগ দেয়। আমাদের এক মোবাল্লেগ অনুমতির জন্য যখন থানায় যাচ্ছিলেন তখন উপস্থিত মহিলাদের মধ্য থেকে এক মহিলা আয়েশা বিবি সাহেবা বলেন যে আমার সেখানে যাওয়া দরকার, এটি বলে বোরকা পরেন এবং পুলিশ স্টেশনে চলে যান সে ভদ্রমহিলা। পুরুষদের সংখ্যা সেদিন কমে ছিল, অধিকাংশ কাজে ছিল পুরুষরা, আর যেই কয়েক এমন মানুষ ছিল না যারা সঠিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারত। মোবাইলে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলে, পুলিশ বলে যে আপনি তো স্থানীয় নন আর এই অনুমতি নেওয়ার আপনার অধিকারও নেই, আপনি লোকাল নন তাই আমরা অনুমতি দিতে পারি না, চলে যান এখান থেকে। তাই কোন স্থানীয় আহমদী যদি আসে তার সাথে আমরা কথা বলব, একটা বাহানা তালাশ করে। তখন আয়েশা বিবি সাহেবা জোরালো কণ্ঠে উচ্চস্বরে বলেন যে আমি স্থানীয়, আপনি আমাকে অনুমতি দিন, আমরা কেন আমাদের ধর্মের সত্যতা এখানে প্রকাশ্যে তুলে ধরতে পারবো না, আমরা জলসা করব আর আহমদীয়তের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সর্বাত্মক চেষ্টা করব, আর আমরা প্রমাণ করব যে মহানবী ইসলামের সাথে প্রকৃত প্রেম এবং ভালোবাসা আহমদীয়দের রয়েছে। পুলিশ কর্তৃপক্ষ এসব শুনে আশ্চর্য হয়ে যায়, আহমদীয়দের পক্ষ থেকে যে পরিস্থিতি তুলে ধরা হয়েছিল তা তারা ব্যাখ্যা করে। যাই হোক, মহিলা জলসার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তারা অনুমতি দিতে বাধ্য হয়েছে। এখন পশ্চিমবঙ্গের ঘটনা হুজুর তুলে ধরছেন, 2012 সনের রমজানের ঘটনা, জামাতে আহমদী আতাকোতে ফজরের পর দরসের সময় ও আহমদীরা লাঠি শোটা নিয়ে বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে মসজিদের উপর আক্রমণ করে, মোয়াল্লেম সাহেবের উপর হামলা করে। কিন্তু আমাদের আহমদী নারীরা বড় বীরত্বের সাথে মোয়াল্লেম সাহেবকে একটা বেষ্টনীতে নিরাপদে আরেকটি ঘরে পৌঁছে দেয়। তখন মোয়াল্লেম সাহেবের হেফাজতের কারণে আহমদী মহিলাদেরকে অনেক মারও খেতে হয়েছে, কিন্তু তারা তাদের দায়িত্বে কোন উদাসীন্য দেখাননি, পুরুষের হেফাজত করেছেন। আহমদী নারীরা বীরত্বের সাথে মোল্লাদের মোকাবেলা করেছেন, এই হল আহমদী নারীদের সৎসাহস, আহমদী নারীদের বীরত্ব। বাংলাদেশের আমির সাহেব লেখেন, 2005 সনের এপ্রিলে মোল্লারা যখন সুন্দরবন মসজিদে আমাদের মসজিদের উপর মোল্লারা কাদিয়ানি ইবাদত গা হিসেবে যে সাইনবোর্ড লাগায় এর জন্য তারা ইতিপূর্বে একটা বড় মিছিল বের করে, সেই মিছিল আহমদি ঘরের উপর আক্রমণ করে লুটপাট আরম্ভ করে। তখন সব পুরুষ মসজিদের হেফাজতের জন্য মসজিদে ছিল, মহিলা এবং বাচ্চারা ঘরে ছিল। মহিলারা বড় বীরত্বের সাথে তার মোকাবেলা করে, বারো জন মহিলা এতে আহত হন, যাদের পাঁচজন কে ভয়াবহ আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করতে হয়। অনেকদিন তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এরপর তারা ফিরে আসেন, কিন্তু তারা মোল্লাদের মোকাবেলা করেছেন, নিজেদের ইমান নষ্ট হতে দেননি। গাম্বিয়ার আমির সাহেব লেখেন যে আপার রিজনের সিস্টার ফাতোবা এবং তার স্বামী এবং গ্রামবাসীরা সেখানে আক্রমণ করে, যাই হোক সে আহমদী মহিলার স্বামী আক্রমণের ফলে আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন হাসপাতালে ছিলেন, এই আক্রমণ তখন হয় যখন ঘরে তার বাচ্চার নাম রাখার অনুষ্ঠান হচ্ছিল। আফ্রিকাতে বাচ্চাদের নাম রাখার জন্য অনুষ্ঠান করা হয়, এরপর আক্রমণকারীরা খাবারের সমস্ত প্লেট উল্টিয়ে দিয়ে সবকিছু ফেলে দেয় খাওয়া যে খাবারে প্রস্তুত করা হয়েছে। ঘরের সদস্যরা আত্মীয় স্বজন সেখানে একত্রিত ছিল, খাবার প্রস্তুতের সব খাবার তারা ফেলে দেয়, খাবারে বালি এবং মাটি মিশিয়ে দেয়। শুধু এতটাই নয়, এরপর তারা আহমদিয়া মসজিদে আক্রমণ করে এবং মসজিদ ভেঙে ফেলে। তাদের আত্মীয় স্বজন যখন শুনে তারা বাঁচানোর জন্য আসে, তার আত্মীয় স্বজন শুধু এটি বলে যে আমরা নিরাপদে তোমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যেতে চাই। এই স্বামী স্ত্রীকে যখন বলা হলো যে আপনারা এই এলাকা ছেড়ে চলে যান, সেই ভদ্র মহিলা বলেন যে আপনাদের সাহায্যের জন্য অনেক আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি, কিন্তু আমরা আহমদী জামাতের অনুমতি ছাড়া আমরা এলাকা ছাড়তে পারি না। আঞ্চলিক মোবাইলের সাথে যোগাযোগ করা হয়, তিনি বলেন যে এটি কখনো হয়নি যে বিরোধিতার কারণে কোন এলাকা পুরোপুরি খালি করে দেওয়া যেতে পারে। আপনারা এখানে অবস্থান করেন, কথা শুনে সেই ভদ্র মহিলা সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে যা কিছুই হোক এই এলাকা আমরা ছেড়ে যাব না। যদি এই মহিলা এমন সময় বীরত্ব প্রদর্শন না করতেন, এই এলাকা আহমদীয় শূন্য হয়ে যেত। পরে কেন্দ্রের হস্তক্ষেপের ফলে স্থানীয় গভর্নরকে রিপোর্ট করা হয়, যিনি পুলিশকে ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। এখন আল্লাহ তালার ফজলে যে মসজিদ তারা ভেঙেছিল সেটিও পুনর্নির্মিত হয়েছে, রীতিমতো মোয়াল্লেম আছে, জামাত প্রতিষ্ঠিত আছে সেখানে, আর এমটিএ তাদের মাধ্যমে এখন তারা সেই অনুষ্ঠানও দেখছে, কেননা সোলার প্যানেলের মাধ্যমে সেখানে প্রোগ্রাম দেখা হয়।
কয়েকটি ঘটনা এখন আমি আপনাদের সামনে তুলে ধরলাম একথা বলার জন্য যে এই দৃষ্টান্তগুলো আমাদেরকে ভবিষ্যতেও ধরে রাখতে হবে। একথা বলার উদ্দেশ্যে আমি আপনাদের সামনে ঘটনাগুলো তুলে ধরলাম যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেয়া ব্যতীত কখনোই সম্ভব নয়। কোনো মেয়ে এই কমপ্লেক্সে যেন সে যেন না জড়ায় যে ফ্যাশন ছাড়া আমার চলবে না, অথবা এই পার্থিবতার মতো বলিউড বা হলিউড আমি জানি না। এক মেয়ের ঘটনা আমি জানতে পেরেছি এবং সে চিন্তিত ছিল যে স্কুলে মেয়েরা তাকে বলেছিল তুমি জানো, তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল বলিউড, সেই মেয়ে বলছে বলিউড কি, তখন এই মেয়েকে নিয়ে হাসি টাটা করতে আরম্ভ করে, তুমি কি জানো না তুমি কি করে উন্নতি করবে, তুমি কি শিখবে, অতএব এই চিন্তা করবেন না। পার্থিবতার পূজারী মেয়েদের মতো নারীদের মতো যে আমরা বলিউড কি তা জানি না, বা অমুক জিনিস কি তা আমরা জানি না, অথবা এই পার্থিব কোন জিনিস সম্পর্কে আমরা জানি না, অথবা একথা বলবেন না যে নতুন যে টার্ম বের করেছে যে আমাদের জন্য কিছু সময় থাকা উচিত, যদি নামাজ কাজা হয় তাহলে চিন্তা করুন, যদি পবিত্র কোরআন পাঠের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে তাহলে চিন্তা করুন, যদি কোরআনের অনুবাদ শেখার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে তাহলে চিন্তা করুন, যদি কোন আহমদি মেয়ে এবং নারী যুগ খলিফার পক্ষ থেকে ধর্ম সেবার উদ্দেশ্যে যে আহ্বান করা হয় এবং এই আহ্বান শুনে যদি সে এগিয়ে না আসে তাহলে এটি চিন্তার বিষয়। যদি আপনারা নিজেদের ধর্মকে গোপন করেন এবং কোন ধরনের কমপ্লেক্সে নিপতিত হন তাহলে এটি চিন্তার ব্যাপার। কোন ধরনের হীনমন্যতায় ভোগেন তাহলে এটি চিন্তার ব্যাপার। অতএব যে মহা কাজের উদ্দেশ্যে হযরত মসীহ মাউদ ইসলাম পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তা পূর্ণ করার জন্য আপনার তার সাহায্যকারী হবার জন্য আনসার এবং খোদ্দামের যদি প্রয়োজন থাকে তাহলে লাজনাদেরও প্রয়োজন রয়েছে। অতএব ধর্মের খাতিরে কোরবানি একটি নতুন চেতনার সাথে উদ্যম নিয়ে আপনারা এখান থেকে ফিরে যান এবং সর্বদা তা ধরে রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য এই সকল এই পার্থিব কামনা বাসনাকে আপনারা পরিহার করুন যা বিভিন্ন সময়ে এই পার্থিবতার পূজারীদের পক্ষ থেকে আপনাদের হৃদয়ে সৃষ্টি করা হয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই তৌফিক দান করুন। অতএব আসুন এখন দোয়া করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।